শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন রবিবার বেলা 12:00 আর বাংলাদেশ ও ভারতে রবিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকা সফররত মার্কিন মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর 7 সদস্যকে আটক করার দাবি করেছে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
জম্মু ও কাশ্মীরের কুলগামে আজ গুলির লড়াইয়ে 3 জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছেন 2 জওয়ান, আর একটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 গ্রামবাসী।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। লেখক, সাংবাদিক এবং একসময়কার সৌদি রাজ পরিবারের অন্দরমহলের লোক জামাল খাশোগজি মারা যান ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরে, 2 সপ্তাহেরও বেশি হয়ে গিয়েছে। এ নিয়ে সৌদি আরবের বিলম্বিত স্বীকারোক্তি ওই হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক স্তরের হইচই স্তব্ধ করতে পারছে না। সৌদিদের দাবি, 59 বয়সী খাশোগজির বাকবিতণ্ডা হয়েছিল নিরাপত্তা কর্মীদের সঙ্গে। এ কথাটা শোনা গেল, তিনি অক্ষত অবস্থায় কনসুলেট ত্যাগ করেছিলেন, এহেন সৌদি বক্তব্য বারবার শোনানোর 18 পর। এতে করে আসলেই খাশোগজির কি হয়েছিল সেটা নিয়ে সন্দেহ আরও দানা বেঁধে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বক্তব্যের পাল্টা জবাবে বলেন, বোঝাই যায় হেঁয়ালি করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে তিনি বলেন, খাশোগিকে হত্যার নির্দেশ সৌদি যুবরাজ দেননি, এটা হতেই পারে। বলেন, কেউ বলেনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর জন্য দায়ী, তিনি দায়ী নন, এও আমাকে কেউ বলেনি। তিনি দায়ী না হয়ে থাকলে আমার খুব ভালোই লাগবে। সৌদি আরব বলেছে তারা ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট 5 কর্মকর্তাকে বরখাস্ত করেছে, গ্রেফতার করেছে 18 জনকে। আফগানিস্তানের সংসদীয় নির্বাচনের ভোটের আজ ছিল দ্বিতীয় দিন। শনিবার ভোট দেবার সুযোগ যাঁদের হয়নি তারা আর একটা দিন পেলেন আজ রবিবার ভোট দেবার জন্যে। নির্বাচন বিভাগীয় কর্তা ব্যক্তিরা বলছেন যে শনিবার ভোট দিয়েছেন 30 লক্ষ লোক। ওই দিন সমস্যাও ছিল বেশ কয়েকটা, ভোট কেন্দ্র খোলেইনি কয়েক জায়গায়, ভোটদান সংশ্লিষ্ট যন্ত্র সরঞ্জামে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল কোথাও, বা ভোট কেন্দ্রের ওপর ভোটারদের নিশানা করে পরিচালিত হামলা আক্রমণে প্রাণ হারান কম হলেও 15 জন, জখম হয়েছেন বিস্তর মানুষ। তবে হামলার ভয়ে নিবন্ধীকৃত ভোটারেরা জড়সড় হয়ে ঘরেই বসে থেকেছেন তেমনটিও হয়নি মোটেও। নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। কান্দাহারে ভোট স্থগিত হয়ে যায় বৃহস্পতিবার প্রভাবশালী সেনাধিনায়ক জেনারেল আব্দুর রাজিকের হত্যার পর। তালেবানরা ওই হত্যার দায়িত্ব দাবি করে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেকার রাজনৈতিক বিরোধ হেতু গাজনিতে নির্বাচন মুলতুবি হয়ে যায় আসছে বছর অবধি। তাইওয়ানে আজ রবিবার উপকূলবর্তী জনপ্রিয় এক রেলপথে চলাচলকারী এক ট্রেন লাইনচ্যুত হলে তাতে কম হলেও মৃত্যু হয়েছে 17 ব্যক্তির। এতে আহত হয়েছে অপর 132 জন, জানিয়েছে তাইওয়ান রেলওয়ে প্রশাসন তাদের এক বিবৃতিতে। ট্রেনটিতে বগি ছিল মোট 8, সবকটি লাইনচ্যুত হয়। স্থানীয় সব সংবাদ সমাচারে বলা হয় প্রায় 30 মতো যাত্রী জীবিত অবস্থায় লাইনচ্যুত বগির নিচে চাপা পড়ে যান। তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলবর্তী ইয়াইলিন কাউন্টিতে লাইনচ্যুত হয় পিউমা এক্সপ্রেস নামের ওই ট্রেনটি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের মুখ্য উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে রবিবার সকালে ঘণ্টাব্যাপী বৈঠকে এই বার্তায় দেন তিনি। জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে।
বৈঠকে বাংলাদেশ এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা সংকট এবং প্রধানমন্ত্রীর রিয়াদ সফর নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর পররাষ্ট্র সচিব সংবাদ মাধ্যমকে বলেন, অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় মার্কিন মুখ্য উপসহকারী মন্ত্রী বলেছেন, তার দেশের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে সব দল অংশ নেবে। জবাবে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বর্তমান সরকারও এমন একটি নির্বাচন করতে চায়। ওয়াকেবাল কূটনৈতি সূত্র বলছেন, বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের শক্তিশালী অবস্থান কামনা করেছেন মার্কিন এই মন্ত্রী। জবাবে পররাষ্ট্র সচিব এ নিয়ে বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে জানতে চেয়েছেন। বৈঠকে মার্কিন মন্ত্রীর সফর সঙ্গী ছাড়াও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী সচিব এলিস ওয়েলস রবিবার বিকেলে কক্সবাজার গিয়ে পৌঁছন। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে বৈঠক করেন তিনি। জানাচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
বৈঠকে মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচ্চকিত প্রশংসা করে এলিস ওয়েলস রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেন। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীরও প্রশংসা করেন এলিস ওয়েলস। এলিস ওয়েলসের কাছে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতির নানা দিক তুলে ধরেন বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বৈঠকে বাসাঞ্চলে কিছু রোহিঙ্গাকে অস্থায়ীভাবে স্থানান্তর প্রসঙ্গ, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে কিভাবে সাহায্য পৌঁছে দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। আগামীকাল সোমবার এলিস ওয়েলসের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে, যেখানে 10 লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করেন। এসব রোহিঙ্গা মিয়ানমারের রাখাইনে দেশটির জাতিগত নির্মূল অভিযান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
জম্মু কাশ্মীরের কুলগ্রামে আজ গুলির লড়াইয়ে 3 জঙ্গি নিহত হয়েছে, আহত 2 জওয়ান, আর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 গ্রামবাসী। জানাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
কুলগাম জেলার লারু গ্রামে কয়েকজন জঙ্গি রয়েছে খবর পেয়ে পুলিশের বিশেষ বাহিনী সঙ্গে আধাসামরিক রাষ্ট্রীয় রাইফেলস আর সিআরপিএফ মিলে যৌথ অভিযান চালায়। সকালে নিরাপত্তা বাহিনী ওই গ্রামে জঙ্গিদের খোঁজে গেলে একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের ওপর গুলি চালায়। 2 জওয়ান আহত হন। অনেকক্ষণ গুলির লড়াই চলার পর বাড়িতে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর দেখা যায় 3 জঙ্গি মারা গিয়েছে। পুলিশ জানিয়েছে তাদের মধ্যে 2 জন পাকিস্তানি আর 1 জন স্থানীয়। এদিকে নিরাপত্তা বাহিনী জায়গাটা নিরাপদ বলে ঘোষণা করার আগেই তাদের নিষেধ অমান্য করে গ্রামের কিছু লোক বাড়িটির কাছে চলে যান। সেই সময় জঙ্গিদের মজুত রাখা বিস্ফোরক ফেটে 5 জন গ্রামবাসীর মৃত্যু হয়। এরপর ক্ষুব্ধ স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। বহু কষ্টে তাদের নিরস্ত করা গিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ক্লান্ত, পরিশ্রান্ত, হতাশাগ্রস্ত কিছু সংখ্যক অভিবাসী আটকিয়ে পড়েন গুয়াতেমালার একটি ব্রিজের ওপর মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায়, এবং ওখান থেকেই তাঁরা স্থির করেন মেক্সিকোতে তাঁরা গিয়ে উঠবেন সাঁতরিয়ে। অন্যেরা আবার $1 করে অর্থ ভাড়া দিয়ে বিশাল আকৃতির রবারের টায়ার দিয়ে তৈরি ভেলায় চড়ে কর্দমাক্ত জলরাশি পার হবার সিদ্ধান্ত নেন। মেক্সিকোর পুলিশ দেখেছে তাদের, কিন্তু হলে কি হবে, তারা তো এমনিতে ব্যস্ত ছিল ব্রিজের ওপর জমায়েত হাজার হাজার ঘর্মাক্ত পরিশ্রান্ত অভিবাসীকে নিয়ে। অপেক্ষা করে রয়েছিল তারা মেক্সিকো গিয়ে ঢুকবে বলে, শেষাবধি যুক্তরাষ্ট্র প্রবেশের ঠিক আগের গন্তব্যস্থল হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, হন্ডুরাস থেকে যাত্রা শুরু যে অভিবাসীদের এই মুহূর্তে রয়েছেন যারা গুয়াতেমালায়, সে অভিবাসীদের ওই কাফেলা যুক্তরাষ্ট্র এসে পৌঁছতে যাতে না পারে সেই মতো রুখতে হবে তাদের। ট্রাম্প অভিবাসীদের ওই কাফেলাকে নভেম্বরের মেয়াদ মধ্যবর্তী নির্বাচনের নিরিখে রাজনৈতিক একটা ইস্যু বানিয়েছেন। হুমকি দিয়েছেন আঞ্চলিক সাহায্য সহায়তা বন্ধের, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত রুদ্ধ করবার, এবং মেক্সিকো অভিবাসীদের আটকাতে ব্যর্থ হলে পর সৈন্য মোতায়েন করবার। শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে মাঝারি পাল্লার পারমাণবিক সমরাস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে তিনি হটিয়ে নেবেন, কেননা রাশিয়া ওই চুক্তি ভঙ্গ করেছে। তবে রাশিয়ার ওই চুক্তি লঙ্ঘন নিয়ে বিস্তারিত আর কিছু তিনি বলেননি। রবিবার মস্কো বলেছে যুক্তরাষ্ট্রের ওই চুক্তি থেকে হটে যাওয়া বিপজ্জনক একটা পদক্ষেপ। সন্ত্রাস তৎপরতায় অর্থ যোগান এবং কালো টাকা সাদা করার তৎপরতা পর্যবেক্ষণকারী বৈশ্বিক নজরদারি সংস্থা FATF বলছে বলে জানা গিয়েছে যে পাকিস্তান সন্ত্রাসে মদত যোগানদারি অর্থায়ন এবং কালো টাকা সাদা করার তৎপরতা রোধে যাই ব্যবস্থা নিয়েছে নিচ্ছে সেটা পর্যাপ্ত নয়। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। মানহানির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। টিভি আলোচনায় সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে ঢাকা ও জামালপুরের আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকার আদালতে মাসুদা ভাট্টি নিজেই মামলাটি দায়ের করেন। অন্যদিকে জামালপুরে মামলাটি করেছেন জেলা যুব মহিলা লীগের নেত্রী ফারজানা ইয়াসমিন লিটা। 2টি মামলাতে আদালত ব্যারিস্টার মনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে মামলা দুটিতে হাইকোর্টে হাজির হয়ে জামিন চান নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম পরামর্শক ব্যারিস্টার মনুল হোসেন। তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জৈনুল আবিদিন। শুনানি শেষে হাইকোর্টে 5 মাসের আগাম জামিন মঞ্জুর করে। গত 16 অক্টোবর ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে মাসুদা ভাট্টির এক প্রশ্নের জবাবে মনুল হোসেনের দেয়া উত্তর নিয়ে বিতর্ক তৈরি হয়। সাংবাদিক ও বিশ্লেষকজনরা বিতর্কিত মন্তব্যের জন্য এই আইনজীবীকে ক্ষমা চাওয়ার দাবি জানান। ব্যারিস্টার মনুল হোসেন অবশ্য মাসুদা ভাট্টিকে ফোন করে দুঃখ প্রকাশ করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এবিটির 7 সদস্যকে আটক করার দাবি করেছে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশ রোববার সাংবাদিকদের জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে জেলার উত্তর করোয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তারা এবিটি এর ওই 7 সন্দেহভাজন সদস্যকে আটক করে। পুলিশ আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেছে এবং তারা হলেন মোহাম্মদ কাউসার হামিদ, মাহমুদুর রহমান, মোহাম্মদ রাশিদুল ইসলাম, কামরুল হাসান, নিয়ামতুল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমান এবং ফজলুল করিম। উল্লেখ্য, বাংলাদেশে কয়েকজন লেখক, প্রকাশক এবং ব্লগার হত্যা এবং হত্যার প্রচেষ্টার সাথে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ওয়াশিংটন পোস্টের সৌদি কলামিস্ট সাংবাদিক জামাল খোশাকজি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নিখোঁজ হওয়ার পর থেকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় উঠেছে। ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সাস্টেনের এ বিষয় নিয়ে কথা বলেছেন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সংগঠনের কর্মকর্তা এবং বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে। এই বিষয়টি নিয়ে এখন বিস্তারিত জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাওহিদ। প্রায় 2 সপ্তাহ আগে সাংবাদিক জামাল খাশোগজিকে শেষবার ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ঢুকতে দেখা গিয়েছিল, কিন্তু বের হতে দেখা যায়নি। কি হয়েছে তাহলে, কোথায় তিনি? এই প্রশ্ন তারপর থেকে সবার মুখে মুখে। তিনি কি খুন হয়েছেন, কেন, কে করল, কিভাবে হল, এসব নানা প্রশ্ন মানুষের মনে। বিশ্বব্যাপী সাংবাদিক সমাজই শুধু নয়, সর্বস্তরের মানুষ জামাল খাশোগজির নিখোঁজ হওয়ার ব্যাপারে উৎসুক হয়ে উঠেছেন। পরে অবশ্য সৌদি কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে বলেছে, ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে কয়েকজন লোকের সঙ্গে তার মারামারি হয়েছিল এবং তিনি খুন হন। এর বেশি কিছু বলা হয়নি। জেসন রেজায়ান ওয়াশিংটন পোস্টেরই কলামিস্ট, খাশোগজির এক সহকর্মী। 2016 সালে ইরানে তাকে জেল খাটতে হয়েছিল 544 দিন। রেজায়ান বলেন, সাংবাদিকদেরকে টার্গেট করবার বিষয়টি সারা দুনিয়ায় সাংবাদিকতার জন্য কঠিন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রেজান বলছিলেন,
More and more we're seeing journalists arrested, harassed, murdered and often in countries that are allies of the United States or democracies, right? And this was not an issue that we had to deal with very much in the past. It's on the rise and it's a moment where the United States needs to have a position on this and needs to come out vociferously and say
তিনি বলছিলেন, আমরা দেখছি সাংবাদিক গ্রেফতার, নির্যাতন এবং হত্যার ঘটনা বেড়েই চলছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে। এ বিষয়টি আগে এমন করে ঘটেনি, আর এ বিষয়টিতে যুক্তরাষ্ট্রের শক্তভাবে নজর দেওয়া উচিত। এখন তাদের বলা উচিত, আমরা এটি সমর্থন করি না, আমরা চাই গণমাধ্যম মুক্ত থাকুক, স্বাধীন থাকুক। যুক্তরাষ্ট্রের বলা দরকার, গণমাধ্যমকে সুরক্ষা দিতে চাই আমরা, কিন্তু তেমন কিছু আমরা দেখছি না। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের মতে, 2016-2017 সালে সাংবাদিকদেরকে জেলে নেয়ার সংখ্যা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। তুরস্ক, চীন এবং মিশরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সিপিজের তথ্য মতে, এবছর এ পর্যন্ত 44 জন সাংবাদিক খুন হয়েছেন। যুদ্ধপ্রবণ দেশগুলোতে সাংবাদিকদের নিরাপত্তা বলতে কিছুই নেই, শূন্যের কোঠায়। গণমাধ্যমের স্বাধীনতাও নেই সেখানে। ভয়েস অব আমেরিকার ইসলামাবাদ ব্যুরো প্রধান আয়েশা তানজিমের মতে, বিশেষ করে আফগানিস্তান এবং পাকিস্তানে এই অবস্থা বেশি।
Particularly in Pakistan and Afghanistan, kidnappings are a big threat. And you're not just kidnapped by Islamic State or Taliban. You're kidnapped by criminals because they see you as a money bag. Kidnappings for ransom. And then if they don't get money from you very quickly, they will sell you on to the Taliban, who will then...
Asha bolchilen, bishesh kore Afghanistan ebong Pakistan e sangbadik opohoroner ghotona ekti birat humki. আর এই অপহরণ শুধু তালিবান বা ইসলামিক স্টেট করছে তা নয়, বিভিন্ন ধরনের অপরাধীরা এই ঘটনা ঘটাচ্ছে। তারা সাংবাদিকদেরকে মনে করছে অর্থের একটি উৎস, তারা র‍্যানসম দাবি করছে, তারা দ্রুত অর্থ না পেলে তালিবানের কাছে অপহৃত সাংবাদিককে বিক্রি করে দেওয়ার হুমকি দিচ্ছে। তারপর কে কিভাবে তাদের উদ্ধার করবে, কিসের বদলে তাদেরকে উদ্ধার করা হবে, এসব নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। গণমাধ্যমের উপর চাপ বাড়ছে, গণমাধ্যম হামলার শিকার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই জায়গাটিতে দায়বদ্ধতার মাপকাঠি ঠিক করতে হবে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের কর্মকর্তা রব মেহনি এ নিয়ে কথা বলেন।
Whether it's blowing up the car of a journalist in Malta, or now, as we suspect, luring a Saudi journalist inside a diplomatic mission and butchering him. So that's why we need a transparent international investigation into the Jamal Khashoggi case, for example, so that...
বলছিলেন, মাল্টায় কোনো এক সাংবাদিকের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়া, অথবা এখন যেটা সন্দেহ করা হচ্ছে যে সৌদি সাংবাদিক এক কূটনৈতিক মিশনের মধ্যে খুন হয়েছেন, তাকে জবাই করা হয়েছে, এসব ভীষণ ভয়ের ব্যাপার। এজন্য আমরা চাই এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক, যেন কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে না পারে। এটি সাংবাদিকদের জন্য শঙ্কার বিষয়। এতে পরিষ্কার বোঝা যায় সাংবাদিকদের জীবন কতটা ভীত সন্ত্রস্ত থাকে, কতটা বিপদসংকুল। স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের মতে, বৈশ্বিক হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা এখন গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। বিশ্বের মাত্র 10% মানুষই মুক্ত স্বাধীন গণমাধ্যমের সেবা পাচ্ছেন।
যুক্তরাষ্ট্রে অভিবাসী কমিউনিটির সংবাদ মাধ্যমগুলো সাধারণত মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে তেমন একটা আগ্রহ দেখায় না, কিন্তু এবছর অভিবাসন সহ নানা বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে অভিবাসী কমিউনিটি এবং অভিবাসী কমিউনিটির সংবাদ মাধ্যমগুলো মধ্যবর্তী নির্বাচন নিয়ে বেশ তৎপর। ভয়েস অফ আমেরিকার এলিজাবেথ লিয়ের প্রতিবেদন থেকে শোনাচ্ছি বিস্তারিত। লস অ্যাঞ্জেলেসে অভিবাসী সম্প্রদায়ের জন্য একটি রেডিওতে ইম্প্যাক্ট শিরোনামে নতুন একটি টক শো উপস্থাপন করছেন ক্যামেরুন থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া প্যামেলা অ্যানচ্যাং। তিনি বলছিলেন,
Now immigrants are aware that elections have consequences.
নির্বাচনের যে তাৎপর্য রয়েছে সে বিষয়ে অভিবাসীরা এখন সচেতন। লস অ্যাঞ্জেলেসে স্প্যানিশ ভাষার একটি দৈনিক সংবাদপত্র লা ওপিনিয়ন, এই সংবাদপত্রটির জন্য আগের মধ্যবর্তী নির্বাচন তেমন কোনো বিষয় ছিল না, কিন্তু এবারের মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব সম্পর্কে পত্রিকাটির প্রধান সম্পাদক গার্বিয়েল লার্নার বলছিলেন,
Completely different and due to one word, Trump. This has been like an earthquake, a political earthquake for many of
একেবারেই আলাদা, এবং এর কারণ একটি শব্দ, ট্রাম্প। এটি একটি ভূমিকম্পের মতো, অনেক লেটনের জন্য একটি রাজনৈতিক ভূমিকম্প। যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ভাষার সংবাদ ওয়েবসাইটগুলো অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো, জেল এবং গ্রেপ্তারের খবর প্রকাশিত হচ্ছে। লা ওপিনিয়নের প্রধান সম্পাদক গার্বিয়েল লার্নার বলছিলেন,
ট্রাম্প পজিশনড হিমসেলফ অ্যাজ এ ফো since the beginning of his campaign when he defined that Mexican immigrants are criminals.
Trump tar prochar obhijan shuru korar por jokhon she Mexican obhibashider oporadhi o dhorshok hishebe shongayito korechen tokhon theke she nijeke shotru hishebe chinhito korechen ar er madhye Trump tar biruddhe onek shoktishali protikriya srishti korechen. অভিবাসন সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অবস্থান আফ্রিকান অভিবাসী কমিউনিটি সহ অন্যান্য অভিবাসী কমিউনিটির মনোযোগ আকর্ষণ করেছেন। রেডিও টক শো ইম্প্যাক্টের উপস্থাপক পামেলা অ্যানচাং বলছিলেন,
But if you talk about how it affects you personally, they pay attention. So really, what is really important to Africans? Healthcare, being legal.
ব্যক্তিগত পর্যায়ে কি প্রভাব পড়বে আপনি যদি তা নিয়ে কথা বলেন তাহলে তারা মনোযোগ দেয়। যেমন বৈধ অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা আফ্রিকানদের জন্য সত্যিকার অর্থে কি প্রভাব ফেলবে? আমাদের অনেক আফ্রিকান রয়েছেন যাদের বৈধ কাগজপত্র নেই। যদিও ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী, কিন্তু রিপাবলিকানরা এখনও তা তাদের নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে সক্ষম। চাইনিজ ভাষার সংবাদপত্র ওয়ার্ল্ড জার্নালের ভেনসিয়ান চ্যাং বলছিলেন, এটা খুব সম্ভব যে এই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আস্থা ভোট হবে। তিনি আরও বলছিলেন, তার পত্রিকা ট্যাক্স সংস্কার, অর্থনীতি এবং অবশ্যই অভিবাসনের মতো বিষয়গুলো গুরুত্ব দেবে। যুক্তরাষ্ট্রে স্প্যানিশ, চাইনিজ ও ভিয়েতনামী ভাষার অনেক সংবাদমাধ্যম রয়েছে যা অভিবাসীদের নিয়ে কাজ করে, আর সেসব সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের বিষয়গুলো এবং নিজেদের কমিউনিটি থেকে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের গুরুত্ব দিচ্ছে। নভিয়েট ডেইলি নিউজের জং ডু বলছিলেন,
হিস্টোরিক্যালি ভিয়েতনামিজ ক্যান্ডিডেট ডু ওয়েল ইন মিডটার্ম ইলেকশন বিকজ বাই দেন লেস আমেরিকান ভোটার্স।
ঐতিহ্যগতভাবে ভিয়েতনামিজ প্রার্থীরা মধ্যবর্তী নির্বাচনে ভালো করেন, কারণ আমেরিকান ভোটাররা ভিয়েতনামিজদের চেয়ে কম ভোট দিতে চান, এবং এভাবেই অভিবাসী কমিউনিটিগুলো শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে নভেম্বরে ক্ষমতার ভারসাম্যের উৎস হয়ে উঠতে পারে। কমিক শিল্পী হুদা ফাহিমির জন্ম যুক্তরাষ্ট্রে। কমিকের মাধ্যমে হিজাব পরিহিত এই নারী যুক্তরাষ্ট্রের ধর্মান্ধতা এবং ইসলাম নিয়ে ভয়ভীতির বিষয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। ভয়েস অফ আমেরিকার ধনিয়া ইমানের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ এবং সেলিম হোসেন।
এই কমিকের নাম হচ্ছে হ্যাঁ আমার গরম লাগছে। বইটির এ ধরনের নাম রাখার কারণ জানতে চাইলে মিশিগানের মুসলিম এই নারী জানান, হিজাব পরার কারণে তাঁকে প্রায়শই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়, হিজাবে তার গরম লাগছে কিনা। হুদা ফাহমি বলেন,
I didn't quite know how to react or how to respond. So I feel like these comics gave my past self a way to respond to these
আমি ঠিক বুঝে উঠতে পারতাম না এই প্রশ্নের উত্তরে আমি কি জবাব দেব। আমার মনে হলো এই কমিকের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো মানুষ পেয়ে যাবে। আগে ভয় পেতাম, ভাবতাম কি উত্তর দেব, উত্তর দিলে মানুষের প্রতিক্রিয়া কেমন হবে, ভাবতাম আমার পরিচয় কি, এই সমাজে আমার অবস্থান কোথায়। ফাহমির সিরিয়ান মা এবং ইজিপশিয়ান বাবা চাননি কেউ মনে করুক তারা তাদের মেয়ের ওপর হিজাব চাপিয়ে দিয়েছেন, বিশেষ করে বাইরের তাপমাত্রা যখন 44 ডিগ্রি সেলসিয়াস। হিজাব সম্পর্কে প্রশ্নগুলো ফাহমিকে বিচলিত করে তুলত। তিনি বলেন, আমি হিজাব পরে আছি দেখে আমার অন্যদের চাইতে বেশি গরম লাগছে তা মনে করার কোনো কারণ নেই, মিথ্যে বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, বা বিশ্বাস করানোর জন্য কাউকে বলা আমার গরম লাগছে কিনা, কারণ এইরকম তাপমাত্রায় গরম লাগাটা স্বাভাবিক, হিজাবের কারণে আমার গরম বেশি লাগতে পারে এই ধারণাটা ভুল। ফাহমি বলেন, তিনি কমিকের মাধ্যমে এখন ওইসব প্রশ্নের উত্তর কেমনভাবে দিলে ভালো হয় তা তিনি সহজে প্রকাশ করতে পারেন। কমিকের নাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই নামের পেছনে এক ধরনের আত্মবিশ্বাস কাজ করে, আমি দৃঢ়তার সাথে বলতে পারি হিজাবে আমার সহনশীলতার ঊর্ধ্বে গরম লাগে না। কমিকের চিন্তা কেমন করে তার মাথায় এলো জানতে চাইলে তিনি বর্ণনা দেন বাজার করতে যে এক মহিলা তাঁকে কি প্রশ্ন করেছিল। তিনি বলেন, সেই মহিলা আমাকে প্রশ্ন করেন আমি খ্রিস্টান সন্ন্যাসিনী কিনা। আমি তাকে না উত্তর দিলে সে আমাকে তখন বলে আমি এই ধরনের পোশাক পরতে পারবো না এবং জানায় যুক্তরাষ্ট্রে এই ধরনের পোশাক পরা ঠিক নয়। স্বামী এবং সন্তানের সঙ্গে বর্তমানে টেক্সাসে বসবাসরত ফাহমি জানান এই ধরনের ভীতিকর এবং অস্বস্তিকর পরিস্থিতিতে প্রায়ই পড়তে হয় তাকে এবং এর মাত্রা এখন অনেক গুণে বেড়ে গেছে। এই তো কদিন আগের কথা, আমার বাড়ির পাশে একটি মসজিদ ভাঙচুর করা হয়। আমাদের পবিত্র কোরআন শরীফের ওপর মূত্রত্যাগ করে কিছু উশৃঙ্খল মানুষ। এই ধরনের হামলা তো ঘটছেই, আমেরিকান ইসলামিক রিলেশনস পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, 2018 সালের দ্বিতীয়ার্ধে মুসলিম বিরোধী পক্ষপাতিত্ব ঘটনা 83% বেড়ে গেছে এবং বর্ণবাদী অপরাধ বেড়েছে 21%। আমেরিকান ইসলামিক রিলেশনস পরিষদের পরিচালক ইব্রাহিম কুপার জানান, অজ্ঞতা এবং তথ্যের অপ্রতুলতার কারণেই এই ঘটনাগুলো ঘটছে। যেখানে প্রথাগত পদ্ধতির দ্বারা সমাজের অনেক মানুষকে বোঝানো সম্ভব হচ্ছে না, তাদের জন্য এই কমিক বই সাহায্য করতে পারে। হুপার আরো বললেন,
So this could be a very innovative way to reach those segments of the society that wouldn't be reached with information.
ইসলাম ধর্ম সম্পর্কে সমাজের ওই গোষ্ঠীকে জ্ঞাত করবার এটি একটি চমৎকার উপায়। 2017 সালের মার্চে এই কমিক বাজারে আসে এবং এখন সর্বধর্মের 1,97,000 মানুষ ফাহমির নিজস্ব ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করছে।
ফাহমি বলেন,
who are Christian and Jewish and atheist and they are so grateful to have this comic that kind of teaches them what they said that, you know, they've never learned it in school.
খ্রিস্টান, ইহুদি এবং অধার্মিকদের জন্য এই বইটি অনেক উপকারী। তারা খুব কৃতজ্ঞ, কেননা এখন তারা এই বইয়ের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছুই জেনেছেন, শিখেছেন, যা তারা আগে জানতেন না বা শেখেননি। সংবাদ মাধ্যম থেকেও তারা এত বিস্তর কিছু শেখেননি। আমার খুব ভালো লাগছে জেনে যে আমি বিভিন্ন ধর্মের মানুষকে ইসলাম সম্পর্কে জানাতে পারছি। ফাহমির অনুসরণকারীরা তাকে নানা ধরনের প্রশ্ন করেন, যেমন মুসলিম প্রতিবেশীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বা হিজাবের প্রশংসা করতে হয়। ফাহমি বলেন,
They want to practice what they've learned in the real world to let these Muslims know that are around them that, you know, hey, you know,
এই মানুষগুলো আমার বই পড়ে যা শিখছে তা তারা প্রয়োগ করতে চায়। মুসলিমদের জানাতে চায় তারা তাদের পাশে রয়েছে। তারা মুসলমানদের বলতে চায়, আমরা তোমাদের সম্মান করি এবং প্রশংসা করি, তোমরা তোমাদের ধর্ম যেভাবে পালন করো। মুসলিমদের প্রতি অন্য ধর্মের মানুষদের এই মনোভাব ইতিবাচক প্রভাব ফেলছে। ফাহমির স্বপ্ন পূরণ হয়েছে তাঁর এই কমিকের মাধ্যমে। জীবনের কিছু সত্যতা বেরিয়ে এসেছে। ফাহমি আশা করে তাঁর অনুসারীরা এই কমিকগুলো উপভোগ করবে এবং নতুন পাঠকের সমাগম হবে আরও বেশি।
কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে উচ্চশিক্ষার কর্মসূচি কিন্তু পৃথিবীর কিছু কিছু দেশে নতুন কিছু নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার ফলে এই ধারণাটি কিন্তু এখানেও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এ বিষয়ে আজকের যুব সংবাদ পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা পিট মাস্টোর প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষার খাতে খরচ খুব ব্যয়বহুল। গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে চালু প্রোগ্রামগুলি, যেগুলি হয় খুব কম খরচে অথবা একেবারেই বিনামূল্যে উচ্চশিক্ষার ব্যবস্থা করেছে, সেই কর্মসূচিগুলির লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। দুটি নতুন সমীক্ষা অবশ্য বলেছে যে এই কর্মসূচিগুলি কিন্তু যাদের পয়সা সবথেকে কম, অর্থাৎ যাদের বিনামূল্যে উচ্চশিক্ষার ব্যবস্থার সবচেয়ে বেশি প্রয়োজন, তারাই কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
নিউ ইয়র্ক এবং টেনেসিতে 2014 সালে টেনেসি গভর্নর বিল হাসলাম টেনেসি প্রমিস প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু করেন। এই পরিকল্পনায় টেনেসি রাজ্যে যে কোনো কমিউনিটি কলেজে 2 বছরের কোর্স করলে শিক্ষার্থীদের তার জন্য কোনো ফি দিতে হবে না।
নিউ ইয়র্কের রাজ্যপাল অ্যান্ড্রু কুওমো টেনেসি রাজ্যে চালু এই কর্মসূচির অনুকরণে নিউ ইয়র্কে 2017 সালে এক্সেলসর স্কলারশিপ নামে একটি প্রোগ্রাম চালু করার ব্যবস্থা করেন। এটির লক্ষ্য হল যেসব পরিবারের আয় সর্বনিম্ন আয়ের পরিমাপেরও নিচে, সেই সব বেসরকারি প্রতিষ্ঠানগুলির বাসিন্দাদের জন্য অর্থ সাহায্য দেওয়া। 2017 সালে প্রায় $100,000 অর্থ সাহায্য দিয়ে এটি শুরু হয়েছিল এবং এই প্রচেষ্টা 2019 সালে নিউ ইয়র্কবাসী, যাদের পরিবারের আয় $125,000 নিচে, তারাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবেন। দুটি উচ্চশিক্ষা গবেষণা গোষ্ঠীর সাম্প্রতিক প্রতিবেদনগুলি থেকে জানা গেছে যে এই ধরনের কর্মসূচিগুলির কিন্তু কতগুলি গুরুতর সমস্যা রয়েছে। উচ্চশিক্ষা নিয়ে নীতি নির্ধারণ করে যে প্রতিষ্ঠান, অর্থাৎ ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন পলিসির গবেষকরা নিউ ইয়র্ক এবং টেনেসি এই দুই রাজ্যের কর্মসূচিগুলির উপর ভিত্তি করে তাদের গবেষণা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই দুটি কর্মসূচি আর্থিক সাহায্যের প্রয়োজনের উপর ভিত্তি করে, অর্থাৎ যেসব শিক্ষার্থীদের স্বল্প আয় তারাই বেশি পরিমাণে যাতে অর্থ সাহায্য পেতে পারে তারই চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন পলিসি নামক প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে যে এই দুই কর্মসূচিতেই নিম্ন আয়ের শিক্ষার্থীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাস্ট ডলার্স অথবা শেষ ডলার নাম দিয়ে এরকম একটি কর্মসূচি তৈরি করা হয়েছে যেটি আর্থিক সাহায্য করবে।
সব রকম আর্থিক সাহায্য প্রয়োগ করবার পরেও বাকি যে খরচ পড়ে থাকে সেগুলির জন্য প্রধানত এই লাস্ট ডলার প্রোগ্রাম অথবা শেষ ডলার কর্মসূচি কার্যকরী হয়।
উচ্চশিক্ষা নীতি ইনস্টিটিউট অথবা ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন পলিসি নীতি গবেষণা বিভাগের উপরাষ্ট্রপতি হলেন ম্যামি ভয়েড। তিনি বলেন যে শেষ ডলার নামক কর্মসূচি কিন্তু ছাত্রদের বিভিন্ন আয়ের উপর ভিত্তি করে কোনো পার্থক্য করে না। ভয়েড আরও উল্লেখ করে বলেন যে যুক্তরাষ্ট্রে যেসব ছাত্ররা স্বল্প আয়ের ভিত্তিতে বিভিন্ন সরকারি অনুদান পেয়ে থাকেন তারা অন্যান্য প্রয়োজন ভিত্তিক সহায়তা প্রোগ্রামগুলি যেমন ফেডারেল পেল গ্রান্ট ব্যবহার করে থাকে। এমনকি নিউ ইয়র্ক এবং টেনেসির শেষ ডলার কর্মসূচিটি কিন্তু অন্যান্য তহবিল থেকে শিক্ষার্থীদের প্রাপ্ত অর্থের উপর ভিত্তি করে কোনো শিক্ষার্থীর জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার কোনো পরিবর্তন করে না। ভয়েড বলেছেন যে নিউ ইয়র্ক এবং টেনেসি এই দুই রাজ্যেই স্বল্প আয় সম্পন্ন শিক্ষার্থীরা যখন পড়াশোনার খাতে রাষ্ট্রগুলি থেকে অতিরিক্ত সহায়তা চাইতে থাকে তখন মনে হবে যেন তাদের অনেক বেশি অর্থ রয়েছে, যেটা সত্যি নয়। এবং একজন শিক্ষার্থী যার আয়ের পরিমাণ বেশি সে কিন্তু আরো অনেক বেশি অর্থ সাহায্যের অধিকারী হবে, কেননা মনে হবে যে তাদের খরচ যেন আরো অনেক বেশি।
উদাহরণস্বরূপ বলা যায় ভয়েড যে গবেষণা চালাচ্ছেন তাতে দেখা যাচ্ছে টেনেসি রাজ্যে এই শেষ ডলার কর্মসূচি চালু হওয়ার আগে স্বল্প আয়ের শিক্ষার্থীদের জন্য অনুদানের প্রয়োজন ছিল গড়ে $7,000।
এবং এই কর্মসূচিটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কিন্তু স্বল্প আয় সম্পন্ন শিক্ষার্থীরা এই অনুদান কোনো অনুদান পায়নি। অপরদিকে উচ্চ আয় সম্পন্ন শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচি থেকে গড়ে $1,500 মতো অনুদান পেয়ে আসছে। ভয়েড বলেন যে সমস্যাটি হলো এই যে দরিদ্র শিক্ষার্থীদের তাদের শিক্ষার খরচ মেটানোর জন্য ফেডারেল পেল গ্রান্ট এবং শেষ ডলার কর্মসূচি থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে হয়, কিন্তু উচ্চশিক্ষার জন্য অর্থ এবং অতিরিক্ত যে খরচ তা কিন্তু এই সব অনুদানের অন্তর্ভুক্ত করা হয় না। এবং টেনেসির প্রতিশ্রুতির প্রোগ্রাম অর্থাৎ টেনেসি প্রমিস প্রোগ্রাম কর্মসূচির ক্ষুদ্র পরিমাণের অনুদান কিন্তু স্বল্প আয়ের শিক্ষার্থীদের তাদের শিক্ষার খরচগুলি বহন করতে বিশেষ কোনো সহায়তা করে না। এবং টেনেসি প্রতিশ্রুতির প্রোগ্রাম অর্থাৎ টেনেসি প্রমিস প্রোগ্রাম কর্মসূচির ক্ষুদ্র পরিমাণের অনুদান কিন্তু স্বল্প আয়ের শিক্ষার্থীদের তাদের শিক্ষার জন্য খরচগুলি বহন করতে বিশেষ কোনো সহায়তা করে না। ভয়েড ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাকে জানিয়েছেন যে এই স্বল্প আয়ের শিক্ষার্থীদের বই, অন্যান্য জিনিস, থাকা খাওয়ার খরচ ইত্যাদির জন্য অর্থের প্রয়োজন হয়। এবং নিউ ইয়র্ক ও টেনেসিতে এই বিনামূল্যে চালু কলেজ কর্মসূচি কিন্তু কলেজ বহির্ভূত অন্যান্য এই সমস্ত খরচগুলির অর্থ প্রদানের জন্য শিক্ষার্থীদের কোনো রকম সহায়তা করে না। ভয়েড বলেন যে তিনি দেখতে চান এই কর্মসূচি অর্থাৎ শেষ ডলার যার নাম তা প্রথম ডলার হিসেবে কাজ করবে, এবং এর মানে হল প্রকৃত অর্থে শিক্ষার্থীদের যে শিক্ষাখাতে যে খরচ হবে সেই খরচগুলি দিতে সাহায্য করবে। এর মানে হলো এই যে রাজ্যের এই কর্মসূচিগুলি শিক্ষার্থীদের তাদের যে আয়ের স্তর তার উপর ভিত্তি করেই তাদের অনুদানগুলি নির্ধারণ করবে। এরপর স্বল্প আয়ের শিক্ষার্থীরা অন্যান্য ফেডারেল লোন অথবা ঋণের সাহায্যে অন্যান্য খরচগুলি মেটানোর চেষ্টা করবে। মাইক ক্রুজ হলেন গিয়ে টেনেসি হায়ার এডুকেশন কমিটি অর্থাৎ টেনেসি উচ্চ শিক্ষা সংক্রান্ত সংগঠন কার্যনির্বাহী পরিচালক।
তিনি যুক্তি দেন যে এই রাষ্ট্রগুলি তাদের কর্মসূচির পরিবর্তন করতে বলেছেন তার বিচারে সেটা কিন্তু খুবই অযৌক্তিক।
তিনি বলেন যে তার রাজ্য টেনেসির অর্থ সীমিত, সুতরাং সরকারি এবং অন্যান্য সংস্থা যে ধরনের অর্থ সাহায্য করতে পারে টেনেসি রাজ্য সরকারের পক্ষে কিন্তু উচ্চশিক্ষার খাতে অতটা অর্থ সাহায্য করা সম্ভব নয়। তবে তিনি আরও বলেন যে এর মানে এই নয় যে এই কর্মসূচিগুলি একটি বৃহত্তর উদ্দেশ্য নিয়ে কাজ করছে না। তিনি বলেন যে অনেক বছর ধরেই টেনেসি রাজ্যের অধিবাসীরা উচ্চশিক্ষা সম্বন্ধে খুব একটা আশাবাদী নয়, কেননা এ সম্পর্কে খুব একটা সম্ভব সম্ভাবনাও তারা দেখে না। এর একটা প্রধান কারণ হলো এই যে এই খাতে যে খরচ হয় তা অনেক বেশি এবং সেটি সামর্থ্য করার মতো তাদের উপায় নেই। কিন্তু যখন এই ফ্রি কলেজ অর্থাৎ বিনামূল্যে কলেজে পড়া এই বার্তাটি ছড়িয়ে পড়তে শুরু করবে, তখন কিন্তু অনেকেই এই বিশ্বাসকে পুনর্বিবেচনা করতে শুরু করবে। এমনকি এর সাথে অনেক খরচ জড়িত থাকলেও তারা কিন্তু উচ্চশিক্ষার ধারণাটা বিবেচনা করবে।
তিনি আরো বলেন, বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে রাজ্যগুলি তাদের কাজ করবে। সুতরাং আগামীকাল গিয়ে আপনি যদি প্রত্যেকটি ছাত্রকে বলতে থাকেন যে তুমি পুরোপুরি স্কলারশিপ অথবা বৃত্তি নিয়ে পড়াশোনা করতে পারবে, তাহলে সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়।
সুতরাং আমরা যদি ছাত্রদের কাছে একটা মেসেজ পাঠাই যে টেনেসিতে বিনামূল্যে কলেজে পড়াশোনা করা যাবে, তাহলে কিন্তু ছাত্রদের কাছে একটা ভুল বার্তা পাঠানো হবে। সুতরাং ক্রুজ বলেন যে টেনেসি প্রমিস প্রোগ্রাম অথবা টেনেসি প্রতিশ্রুতি কর্মসূচির বার্তা এবং ফলাফল অত্যন্ত পরিষ্কার। এই রাজ্যের রিপোর্টে আরও বলা হয়েছে যে এই কর্মসূচিটি শুরু হওয়ার পর উচ্চশিক্ষার হার 10% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মাইক ক্রুজ মনে করেন যে টেনেসি প্রমিস প্রোগ্রাম অথবা প্রতিশ্রুতি প্রোগ্রাম একমাত্র কমিউনিটি কলেজগুলিতে পড়বার জন্য অর্থ সাহায্য দেয়, কিন্তু উচ্চ আয় স্তরের ছেলেমেয়েরা আবার কমিউনিটি কলেজগুলিতে পড়াশোনা করার জন্য অতটা আগ্রহী নয়। তিনি আরও বলেন যে 8,000 জনের মতো টেনেসিয়ান যারা এই কর্মসূচি শুরু হওয়ার সময় থেকে পড়াশোনা শুরু করেছে, তারা কিন্তু পেল গ্র্যান্ট পেয়েছে। এটা আরও প্রমাণ করেছে যেসব শিক্ষার্থীর অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন রয়েছে তারাও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবেশ করছে। মিস কেটি বার্গার হলেন গিয়ে এডুকেশন ট্রাস্টের সাথে যুক্ত টেনেসি গ্রুপ এডুকেশন ট্রাস্টের সাথে যুক্ত রিসার্চ গ্রুপ অর্থাৎ গবেষণা সংস্থা তার একজন নীতি বিশেষজ্ঞ। এই সংস্থাটি 31টি বিনামূল্যে কলেজ প্রোগ্রাম এবং প্রস্তাবগুলির নিজস্ব গবেষণা প্রকাশ করেছে। গবেষণায় সমীক্ষাটি আরও পরিমাপ করেছে যে কিভাবে আটা বিভিন্ন গুণের উপর ভিত্তি করে এই 31টি কর্মসূচি এবং পরিকল্পনা নিম্ন আয়ের শিক্ষার্থীর উচ্চশিক্ষা খাতে অনুদান প্রদান করেছে। গবেষণার ফলাফল থেকে আরও দেখা গেছে যে কিভাবে এই ধরনের কর্মসূচিগুলি এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলি শিক্ষার্থীদের অনুদান পাওয়ার বিষয়টিকে আরও কম জটিলভাবে উপস্থাপন করতে পারে।
উদাহরণস্বরূপ বলা যায় যে টেনেসির প্রতিশ্রুত কর্মসূচি কেবলমাত্র কমিউনিটি কলেজগুলিতে পড়াশোনা করলেই এই অনুদান পাওয়া যাবে, এরকম একটি শর্ত দিয়ে শিক্ষার্থীদের কাছে পড়ার সুযোগটা একটু সীমিত করে দিয়েছে।
এ বিষয়ে কেটি বার্গার বলেন যে 4 বছরের ডিগ্রি কোর্সের কলেজ পরিষেবা চালানোর মতো শিক্ষা অথবা পরিকাঠামো এবং বিভিন্ন ধরনের সাহায্য শিক্ষা এবং পরিকাঠামো কোনোটাই কমিউনিটি কলেজগুলোর থাকে না। কেটি বার্গার যে গবেষণাটি করেছিলেন তার একটি প্রধান বিষয় ছিল যে এই কর্মসূচিগুলি যেসব সহায়তা প্রদান করে সেগুলি ঋণ হিসেবে বিবেচিত হবে কি না, যা শিক্ষার্থীদের আবার পরিশোধ করতে হবে। এটি বিশেষভাবে প্রযোজ্য সেই সব শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা নিউ ইয়র্কে এক্সেলসেল স্কলারশিপ অর্থাৎ বৃত্তিটি পাওয়ার পর 2 থেকে 4 বছরের মধ্যে নিউ ইয়র্ক রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যায়। মিস কেটি বার্গার আরও বলেন যে এই ধরনের বিশেষ নিয়মগুলি কিন্তু স্বল্প আয়ের শিক্ষার্থীদের চাহিদাগুলি বিবেচনা করছে না, সুতরাং বিনামূল্যে কলেজ কর্মসূচি নিজেই নিজের উদ্দেশ্য বা লক্ষ্যের প্রতি বিরোধিতা করছে। একটি বিনামূল্যে কলেজ কর্মসূচি এই শক্তিশালী
এবার বিজ্ঞান জগতে শুনুন মহাকাশ নিয়ে জ্যোতি দাশগুপ্তের একটি রিপোর্ট।
ইউরোপীয় মহাকাশ সংস্থার গবেষকরা একটি ঐতিহাসিক ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূর্যের থেকে বিচ্ছুরিত প্রচণ্ড তাপকে প্রতিরোধ করার জন্য বিশেষভাবে নির্মিত একটি মহাকাশযান করে তারা সূর্যের খুব নিকটে যেতে সক্ষম হবেন। এর আগে সূর্যের এত কাছে ভ্রমণ করা সম্ভব ছিল না। এর ফলে বিজ্ঞানীরা সৌর ঝড়ের সম্পর্কে যেসব গবেষণা সংক্রান্ত তথ্য আছে সেগুলিও আরও ভালোভাবে সংগ্রহ করতে পারবেন। ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে অভূত অভূতপূর্ব এবং বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সোলার অরবাইটার নামে একটি মহাকাশযান বিশেষভাবে নির্মাণ করেছেন। ইএসএ সোলার অরবাইটার সংস্থার অন্তর্গত এই প্রকল্পের বিজ্ঞানী ড্যানিয়েল মুইলার বলেন যে
and we'll take pictures and a lot of exciting data of the sun itself but also of the solar wind as it emerges from the sun.
আমরা এখন সূর্যের অনেক কাছাকাছি ভ্রমণ করতে চলেছি যা আমরা আগে কোনোদিনও করে উঠতে পারিনি এবং আমরা অনেক ধরনের ছবি তুলে আনব যেগুলি আমাদের সূর্য সম্পর্কে অনেক রকম তথ্য যোগাবে আর শুধু তাই নয় আমরা সূর্য থেকে সৌর ঝড়ের কিভাবে উৎপত্তি হয় সে সম্পর্কেও অনেক তথ্য জোগাড় করতে পারব সূর্যের 4,30,00,000 কিলোমিটারের মধ্যে ভ্রমণের জন্য এই মহাকাশযানটির 3 বছরের মতো সময় লেগে যাবে এবং এই পরিবেশ সূর্য থেকে বিচ্ছুরিত আলোর তীব্রতা হবে পৃথিবীতে পৌঁছানো আলোর তীব্রতার চেয়ে প্রায় 13 গুণ বেশি ড্যানিয়েল মুলার আরো বলেন যে
measuring the solar wind we can learn about the composition of the sun itself and we can also get a better handle on how space weather works so we want to better understand how the sun
সৌর বাতাস পরিমাপের সাহায্যে আমরা সূর্যের কম্পোজিশন অথবা গঠন সামগ্রী সম্পর্কে আরো অনেক বিশদভাবে জানতে পারব এবং আবহাওয়া মহাশূন্যে কিভাবে কাজ করে সেই সম্বন্ধেও আমাদের একটা সম্যক ধারণা হবে আমরা আরো ভালোভাবে জানতে চাই যে সূর্য কিভাবে তার নিকটবর্তী ভূপরিসরের পরিবেশের পরিবর্তন করে এবং সেই পরিবর্তন জিপিএস অথবা গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করে সূর্য থেকে বিচ্ছুরিত তাপমাত্রাকে প্রতিরোধ করার জন্য গবেষকরা এক বিশেষভাবে নির্মিত তাপ প্রতিরোধকারী বর্ম অথবা হিট শিল্ড তৈরি করেছেন এয়ারবাস ডিফেন্স অ্যান্ড মহাকাশ সংস্থার সহকারী প্রকৌশলী ডক্টর মিশেল স্প্রেক বলেন যে
The heat shield is going to be receiving the bulk of the heat from the sun. We've got to cope with nearly 500 degrees C. So some many new materials have been developed, including one that's been made out of ground animal bones to try and keep the temperatures behind that heat shield in the spacecraft.
তিনি বলেন যে এই তাপ নিরোধক বর্মটি সূর্য থেকে বিচ্ছুরিত তাপের মুখোমুখি হবে অর্থাৎ এটি যাতে 500 ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা সহ্য করতে পারে তার জন্য এটাকে বিশেষভাবে তৈরি করতে হবে তিনি আরো বলেন যে এটি তৈরি করার জন্য অনেক রকম নতুন উপাদান যেমন ধরুন পশুর হাড়ের গুঁড়ো থেকে শুরু করে আরো নানা ধরনের নতুন উপাদান তৈরি করা হয়েছে এর কারণ হল যে এই তাপ নিরোধক বর্মর সাহায্যে মহাকাশ যানটির তাপমাত্রা যতটা সম্ভব কম রাখা যায় তার চেষ্টা করতে হবে যাতে মহাকাশযানের ভিতরের ইলেকট্রনিক্স সরঞ্জামগুলি ভালোভাবে কাজ করতে পারে বিজ্ঞানীরা এই সোলার অরবাইটার নামক মহাকাশযানটিকে এমনভাবে চালিয়ে নিয়ে যাবেন যাতে করে পৃথিবীর কক্ষপথের উপর এটিকে নিয়ে আসা যায় এবং সূর্যের মেরুগুলোকেও দেখা সম্ভব হয় বলাই বাহুল্য যে এটি আগে কখনো করা হয়নি 2020 সালে নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি 7 বছরের মহাকাশ অভিযান কার্যক্রমের উদ্বোধন করতে চলেছেন এই মহাকাশযানটির নির্মাণে প্রকৌশলীরা আরও নানান রকম বৈদ্যুতিক পরীক্ষা নিরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছেন কেননা এই মহাকাশযানটিতে করেই বিজ্ঞানীরা সূর্যের আরও নিকটে যাওয়া অর্থাৎ এই ঐতিহাসিক ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন
চলুন সেলিম হোসেনের কাছে জেনে নেই খেলার খবর
ধন্যবাদ তাহিদুল ইসলাম খেলার খবর ইতিমধ্যেই বাংলাদেশি যারা ক্রিকেট ভক্ত তারা জেনে গেছেন যে বাংলাদেশ 28 রানে জিম্বাবুয়ের সঙ্গে জয়লাভ করেছে শেরেবাংলা স্টেডিয়ামে আজকে জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো এবং এই ম্যাচের শুভ সূচনা করল স্বাগতিক বাংলাদেশ জিম্বাবুয়েকে 28 রানে হারিয়ে আমরা খেলার মূল বিশ্লেষণ শুনব দুজনের কাছ থেকে বাংলাদেশ থেকেই যোগ দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের ঢাকা থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক দিলু খন্দকার দিলু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি
ধন্যবাদ
আপনার সঙ্গে আমাদের আর এক সহকর্মী ঢাকা থেকে যোগ দিয়েছেন আজমির হোসেন কনক কনক কি অবস্থা কেমন হলো আজকের খেলা আমি ছোট্ট করে জেনে তারপরে দিলু ভাইয়ের কাছ থেকে বিশ্লেষণ শুনবো
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা তো স্বাভাবিকভাবে আমাদের যে প্রত্যাশা ছিল বা আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী জয়টা আসলে আমরা প্রত্যাশা করেছিলাম এবং দেখলাম যে জয়টা আমরা পেয়েছি কারণ শক্তি সাম্প্রতিক পারফরমেন্স র্যাঙ্কিং হোম কন্ডিশন সুবিধা এই সবকিছুই কিন্তু আমাদের বাংলাদেশে অনুকূলে ছিল এবং টানা এই যে লাস্ট যদি বলি যে দুটি সিরিজ জিম্বাবুয়ে কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশে এসেছে। কাজে এই শক্তি সামর্থ্যের দিকের কথা, এছাড়া যে আমরা এশিয়া কাপ দেখলাম সেখানেও বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, কনফিডেন্স ছিল যদিও ভয় ছিল আমাদের, কারণ আমাদের চোটে আঘাত পেয়ে প্লেয়াররা যারা আছেন অনেকেই, তারপরেও নানা রকম সীমাবদ্ধতার পরে বাংলাদেশের শুরুটায় আমরা যারা দর্শক যারা খেলাটা দেখেছি আমরা একটু হোঁচট খেলেও সামলে নিয়েছে বাংলাদেশ, এবং পরবর্তী সময় তারা তাদের খেলার নৈপুণ্যতে ছোটখাটো কিছু হতাশা দর্শকদের মধ্যে বিরাজ করলেও শেষ পর্যন্ত আমরা জয়ের দেখা পেয়েছি। কাজেই একজন সমর্থক হিসাবে তো আমি ডেফিনেটলি মন খুব ভালো লাগছে আর কি।
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ কনক। আমি আবারও কিছু ছোট ছোট জিনিস জিজ্ঞেস করব। প্রথমে আগে আগে যেটি শুরুতে জানাইনি সেটি হলো যে দুশো একাত্তর বাই আট বাংলাদেশের স্কোর ছিল ব্যাটিংয়ে, এবং এর ভেতরে ইমরুল কায়েস বাংলাদেশের একজন ব্যাটসম্যান যিনি 102 রান করে বাংলাদেশকে জেতার সম্ভাবনা প্রথম থেকে জাগিয়ে দিয়েছিলেন, সেটির সবাই এখন আমার মনে হয় প্রশংসা করছেন ইমরুল কায়েসের এই ইনিংসটির। এবং 50 ওভার খেলার পরে 8 উইকেট হারিয়ে যখন জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো হয়, জিম্বাবুয়ে 50 ওভার খেলার আগে 171 রানে, না 50 ওভার খেলেই 171 রানে আউট হয়ে যায়। তো 28 রানে জয় এর যে সূচনা বাংলাদেশ করলো, আগামী দুইটি ম্যাচ চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে আমরা জানি, সেখানেও এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এটাই আশা করছি। দিলু খন্দকারের কাছে যাওয়ার আগে তাওহিদুল ইসলাম কিছু বলতে চান।
জি, আমি আসলে দুজনের কাছেই দুটো প্রশ্ন রাখতে চাই, এবং আপনি যেহেতু সুযোগ দিয়েছেন এই সুযোগেই প্রশ্ন দুটো করে নিতে চাই। সেটি হচ্ছে, দিলু খন্দকার, আপনার কাছ থেকে জানতে চাই, অপেক্ষাকৃতভাবে জিম্বাবুয়ের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে থাকবে এমনটা সবাই বলছিলেন, বিশ্লেষকরাও তাই বলছিলেন, কিন্তু আমরা আজও দেখলাম যে আমাদের প্রথম সারির ব্যাটসম্যান শুধু ইমরুল কায়েস ছাড়া আর সবাই ব্যর্থ হয়েছেন, এবং যদি ইমরুল কায়েসের একার উপর নির্ভর না করে যদি আমরা শুধু রানগুলো তার রানটি বাদ দিয়ে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে জিম্বাবুয়ের চেয়ে খুব বেশি ভালো অবস্থানে বাংলাদেশ ছিলেন না, এবং আগামী ম্যাচে নিশ্চয়ই ইমরুল কায়েস আবার ভালো করবেন এমনটা আমরা প্রত্যাশা করতে পারেন, কিন্তু নাও করতে পারে। সেক্ষেত্রে আসলে দল দুটোর বিশ্লেষণ কী দাঁড়ালো, শক্তির বিচারে কি দুটো দল একরকম হয়ে গেল? এবং আজমির হাসান কনক, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলছিলেন যে দর্শকরা খানিকটা হতাশাও হয়েছে, আপনি কি কোনো দর্শকের সঙ্গে কথা বলেছেন কি না, তাদের প্রতিক্রিয়া কি? আমি একটু প্রথমে দিলু খন্দকার আপনার কাছ থেকে জানতে চাই।
খুবই অবাক হয়েছি যে আজ বাংলাদেশ আর জিম্বাবুয়ের এখন যে স্ট্যান্ডার্ড সেটা অনেক দূরত্বের। জিম্বাবুয়ে 2019 বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি, আর বাংলাদেশ যারা ভাবছে যে বিশ্বকাপ এবার একটা চমকে দিবে ক্রিকেট দুনিয়াকে, দু দলের শক্তির বিচারে অনেক দূরত্ব, অনেক ব্যবধান। ঢাকায় গতকালই কিন্তু ঘুরে গেল বিশ্বকাপ ট্রফিটা, যেটা আগামী বছর ইংল্যান্ডে খেলা হবে, এবং বিদেশের মানুষ ট্রফি দেখতে গিয়ে তাদের কিন্তু একটাই চাওয়া ছিল যে তারা দেখতে চান এই ট্রফিটা মাশরাফির হাতে উঠুক, এবং অনেকেই বলছেন যে বাংলাদেশ এবার ওই লেভেলের একটা ক্রিকেট খেলবে। সেক্ষেত্রে জিম্বাবুয়ের এই খেলাটা দেখার জন্য আজ যে স্টেডিয়াম পূর্ণ হবে এটা কিন্তু আমি অবাক হয়ে গেছি, কারণ আমি গত 40 বছর ধরে যে সাংবাদিকতা করছি তাতে কিন্তু আমার মোটেই মনে হয়নি যে এই খেলাটা দেখার জন্য মানুষের এত আগ্রহ থাকতে পারে। হতে পারে যে 8 মাস পর মিরপুরে হোম কন্ডিশনে বাংলাদেশকে খেলতে দেখছে এই দেশের ক্রিকেট অনুরাগীরা, সাম্প্রতিককালে বাংলাদেশ এশিয়া কাপে ভালো খেলেছে সার্জিয়াতে, এবং নিধাস ট্রফির ফাইনালে খেলেছিল শ্রীলঙ্কাকে বাইরে রেখে ভারতের বিরুদ্ধে লাস্ট বলে হেরেছিল, সেটাও কিন্তু হয়েছিল কলম্বোতে। স্বাভাবিক বাংলাদেশ ভালো খেলছিল দেশের বাইরে, 8 মাস পর দেশের মাঠে প্রথম খেলা, হুমড়ি খেয়ে পড়েছিল দর্শকরা, এবং মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল যারা খেলেননি মাঠের বাইরে তারা কিন্তু বিন্দুমাত্র বিচলিত ছিলেন না। যখনই আমরা কথা বলেছি তারা বারবার বলেছেন যে বাংলাদেশ এখন অনেক পরিণত দল, তারা জিম্বাবুয়েকে নিয়ে মোটেই ভাবছেন না, যদিও খেলাটার নাম ক্রিকেট, আনসার্টেনিটি সেখানে রয়েছে, তারপরও কিন্তু আমরা মোটেও গিয়ে না, আমরা ভাবছি আমাদের খেলাটা কিভাবে আমরা প্রিপেয়ার করবো। মিনহাজুল আবেদিন নানু সিলেক্টর তিনি বলেছিলেন যে এটাই কিন্তু সুযোগ প্লেয়ারদের পরখ করে নেয়ার, কারণ বিশ্বকাপের আগে তার দলটাকে ভালোভাবে দেখে পরীক্ষা করে নেওয়ার এটাই একটা মোক্ষম সুযোগ। এবং স্টিভ রোড, যিনি বাংলাদেশের ইংলিশ কোচ, তিনি কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের সয়েলে বাংলাদেশের খেলা দেখছেন। স্বভাবতই আপনি যেটা বললেন যে ইমরুল কায়েস আর সাইফুদ্দিনের যে একটা পার্টনারশিপ, সাইফুদ্দিন 50 রান করেছেন বোলিং অলরাউন্ডার, তার ব্যাট থেকে 150 রানের দুরন্ত ইনিংস এসেছে, এবং ইমরুল কায়েসের সাথে পার্টনারশিপটা অনেক বেশি ফলদায়ক ছিল। তারপরে আমরা যা জানি ঢাকার উইকেটে, প্রথম ব্যাট করে 250 ইজ এ বিগেস্ট ও, কারণ পরে বল খুবই আস্তে আসে, খেলাটা খুবই কঠিন হয়ে পড়ে ব্যাটসম্যানদের জন্য, এবং সেটাই কিন্তু হয়েছিল। 5-6 উইকেট চলে গিয়েছিল 120 রানে, তখন কিন্তু বাংলাদেশ দল নিজেদের কব্জায় ছিল ম্যাচ। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, তারা মাসে মুস্তাফিজকে বেশি ব্যবহার করেননি, তারা কিন্তু মাসুদ তার বোলারদের ঘুরিয়ে দেখে নিয়েছেন, এবং সেখানে কিন্তু স্পিনাররা ডমিনেট করেছেন। মেহেদি মিরাজ 3 উইকেট নিয়েছেন, নাজমুল অপু 2 উইকেট নিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ 1 উইকেট নিয়েছেন, তার মানে স্পিনাররা ডমিনেট করেছেন। শুধু জার্ভিসের 50 রান ছাড়া কিন্তু আর তেমন বলার মতো স্কোর ছিল না, এবং জার্ভিস বলেছিলেন যে মাসাকাজ্জা, জিম্বাবুয়ের ক্যাপ্টেন বলেছিলেন আমরা ফেভারিট। হয়তো তিনি তার প্লেয়ারদের মনোবলটা চাঙ্গা করার জন্য তিনি ভেতর থেকে সাহস খুঁজতে চেয়েছিলেন, কারণ তিনি নিজেও জানেন ঢাকার ঘরোয়া ক্রিকেটে মাসাকাজ্জা ঢাকা লিগ খেলেন, বিপিএল এ খেলেন, তিনি জানেন যে বাংলাদেশ এখন কত শক্তিশালী দল। আমি কিন্তু মোটেও অবাক হইনি যে বাংলাদেশ 28 রানে জিতেছে, কারণ বাংলাদেশ যখন 271/8 ছিল তখনই কিন্তু ম্যাচের ফয়সলা হয়ে গিয়েছিল যে বাংলাদেশ ম্যাচ জিতছে। এই ম্যাচে অন্তত জিম্বাবুয়ে ক্রিকেট যতই আনসার্টিং গেম হোক, অনিশ্চয়তার খেলা হোক, জিম্বাবুয়ে এই ম্যাচে 272 করে জিততে পারবে না অন্তত ঢাকার
তারাও এই দলে ছিলেন, তারপরেও শেষ পর্যন্ত এত বড় টার্গেট তারা করতে পারেনি, যার কারণেই বাংলাদেশ নিশ্চিতভাবে জয়ের দিকে এগিয়ে গেছে। তো এখানে তাওহিদ যেটি বলছিল যে একমাত্র ইমরুল কায়েস 144 রান করেছে, এছাড়া অন্য বাংলাদেশের ব্যাটসম্যানগুলো খানিকটা ব্যর্থ হয়েছে, তার কারণটা কি?
এটা হতে পারে যে একদম নতুন উইকেটে খেলা হলো আজকে, এই উইকেটে কিন্তু এই 11 জনের কেউ কিন্তু আর এর আগে খেলেননি, দীর্ঘদিন পর তারা এই মাঠে খেললেন, কারণ এই মাঠে শুধু জুনিয়র এশিয়া কাপের একটা ফাইনাল ম্যাচ হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের দু একটা ম্যাচ হয়েছে। একদম নতুন প্রিপেয়ার্ড উইকেট, যেমন যার উপরে ভরসা ছিল যে মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল, তিনি হয়তো ভালো খেলবেন, কিন্তু এক্সাইটেড ফিল করতে গিয়ে যে বলটাই আউট হয়েছেন সেটা হয়তো করার কথা ছিল না। এবং একটা সময় কিন্তু জার্ভিসের বলে বাংলাদেশ একটু হলো চাপের মধ্যে পড়ে গিয়েছিল। তারপর কিন্তু আমি বারবার বলছি যে 50 ওভার ম্যাচ, বাংলাদেশের যে কোনো একটা ব্যাটসম্যান ভালো খেলবে এটা কিন্তু আমাদের ধারণা ছিল। মিথুন ছিল দলে, মাহমুদুল্লাহ ছিল, এবং ইমরুল কায়েস, তিনি 144 রানে ইনিংস খেললেন এবং বাংলাদেশি কোন ব্যাটসম্যানের প্রায় সেকেন্ড হাইয়েস্ট অনেক রান করেছেন। এবং এটা কিন্তু সাময়িক ক্রিকেটে এই বিপর্যয়টা হতেই পারে। আপনি যদি এশিয়া কাপ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা চিন্তা করেন, বাংলাদেশ 580 অর্স রান ছিল, তারপরেও কিন্তু বাংলাদেশ সেখান থেকে মুশফিক এবং মিথুনের পার্টনারশিপে 250 প্লাস একটা রান করেছিল। তো বাংলাদেশ সাম্প্রতিক কালে আপনি গত স্ট্যাটিস্টিক যেগুলি দেখিয়েছিল যে বাংলাদেশের মিডল অর্ডার সব থেকে বেটার পারফর্ম করেছে যতগুলি দেশ ক্রিকেট খেলে তাদের মধ্যে, তার মানে কখনোই কিন্তু মনে হয়নি যে বাংলাদেশের মিডল অর্ডার একবারে কলাপস করবে। এবং সেক্ষেত্রে যে ইমরুল কায়েস একটা এম ধরে রেখেছিলেন এবং তাকে সাপোর্টটা দিয়েছেন কিছুক্ষণ মিথুন, পরে এসে সাইফুদ্দিন, এবং তাতেই কিন্তু রানটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল সেটা আনচেজেবল ছিল। অন্তত আমার ক্রিকেট দিয়ে জ্ঞান, তাতে মনে হয়েছে যে জিম্বাবুয়ে ঢাকার এই উইকেটে 272 ক্রস করার সামর্থ্য তাদের নেই, অন্তত বর্তমানে এই দলটা নেই। একটা সময় যখন জিম্বাবুয়ে ছিল আমরা যখনই খেলেছি তখনই জিম্বাবুয়ের কাছে হেরে গেছি, কারণ তখন সব বিখ্যাত প্লেয়াররা ছিল, সেই দিনটা জিম্বাবুয়ের ক্রিকেটে নেই, বরং সেই দিনটা এখন বাংলাদেশের ক্রিকেটে রয়েছে যেটা জিম্বাবুয়ের নেই, কারণ বাংলাদেশের বেস্ট দুটো প্লেয়ার তামিম ইকবাল, সাকিব আল হাসান ছাড়াও যে বাংলাদেশ যে দুরন্ত পারফর্ম করেছে, এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট, যে তারা সেরা দুইটা প্লেয়ারকে বাদ দিয়ে
জি। দিলু ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজমির হাসান কনক, 30 সেকেন্ডে আমি একটি প্রশ্ন করতে চাই, যেটি সেটি হলো তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ছিল না আজকের খেলায়, তারপরেও বাংলাদেশ জিতেছে, আপনি কি মনে করেছেন তাদের কোনো অভাব ছিল আজকের খেলায় বাংলাদেশ দলে?
প্রথম দিকে কিন্তু সেটা আসলে সেরকম অভাব মনে হয়নি, কিন্তু তারপরে ভয় ছিল, কারণ আপনি মেনশন করেছেন যে হ্যামিল্টন মাসাকাদজা, এলটন চিকম্বুরের কথা, এছাড়া রস টেলর, যারা বাংলাদেশের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অভিজ্ঞ, তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুইজনার অনুপস্থিতিতে একটু আমাদেরকে হালকা আমরা চিন্তা করেছি, কিন্তু এটা এই চিন্তাটা খুব দুশ্চিন্তা না, এবং এটা নিয়ে মনে হয়নি যে এটাই হয়তো বা ম্যাচ যে মানে হারার কোনো কারণ হবে। আর একটা ছোট্ট তথ্য দেই যে এই ম্যাচটার আগে বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে 69 বার।
জি, অসংখ্য ধন্যবাদ আজমির হাসান কনক এবং দিলু খন্দকার, এই ছিল আজকের ক্রীড়া সংবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
লেখক, সাংবাদিক এবং একসময়কার সৌদি রাজ পরিবারের অন্দরমহলের লোক জামাল খাশোগজি মারা যান ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরে, দু সপ্তাহেরও বেশি হয়ে গিয়েছে। এ নিয়ে সৌদি আরবের বিলম্বিত স্বীকারোক্তি ওই হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক স্তরের হইচই স্তব্ধ করতে পারছে না, রুদ্ধ করতে পারছে না। সৌদিদের দাবি, 59 বছর বয়সী খাশোগজির বাগবিতণ্ডা হয়েছিল নিরাপত্তা কর্মীদের সঙ্গে। এ কথাটা শোনা গেল, তিনি অক্ষত অবস্থায় কনসুলেট ত্যাগ করেছিলেন, এহেন সৌদি বক্তব্য বারবার শোনানোর 18 দিন পর। এতে করে আসলেই খাশোগজির কি হয়েছিল সেটা নিয়ে সন্দেহ ক্রমশই দানা বেঁধে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বক্তব্যের পাল্টা জবাবে বলেন, বোঝাই যায় হেঁয়ালি হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে তিনি বলেন, খাশোগজিকে হত্যার নির্দেশ সৌদি যুবরাজ দেননি, এটা হতেই পারে। বলেন, কেউ বলেনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য এর জন্য দায়ী, তিনি দায়ী নন, এও আমাকে কেউ বলেনি। তিনি দায়ী না হয়ে থাকলে আমার খুবই ভালো লাগবে। সৌদি আরব বলেছে তারাই হত্যার সঙ্গে সংশ্লিষ্ট 5 কর্মকর্তাকে বরখাস্ত করেছে, গ্রেফতার করেছে 18 জনকে। আফগানিস্তানের সংসদীয় নির্বাচনের ভোটের আজ ছিল দ্বিতীয় দিন। শনিবার ভোট দেবার সুযোগ যাঁদের হয়নি তাঁরা আরেকটা দিন পেলেন আজ রবিবার ভোট দেবার জন্যে। নির্বাচন বিভাগীয় কর্তা ব্যক্তিরা বলছেন, শনিবার ভোট দিয়েছেন 30 লক্ষ লোক, ওই দিন সমস্যাও ছিল বেশ কয়েকটা। ভোট কেন্দ্র খোলাই হয়নি কয়েক জায়গায়, ভোটদান সংশ্লিষ্ট যন্ত্র সরঞ্জামে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, কোথাও বা ভোট কেন্দ্রের ওপর ভোটারদের নিশানা করে পরিচালিত হামলা আক্রমণে প্রাণ হারান কম হল 15 জন, জখম হয়েছেন বিস্তর মানুষ। তবে হামলার ভয়ে নিবন্ধীকৃত ভোটারেরা জড়সড় হয়ে ঘরেই বসে থেকেছেন তেমনটিও হয়নি মোটে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। কান্দাহারে ভোট স্থগিত হয়ে যায় বৃহস্পতিবার প্রভাবশালী সেনাধিনায়ক জেনারেল আব্দুল রাজিকের হত্যার পর। তালেবানরা ওই হত্যার দায় দাবি করেছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেকার রাজনৈতিক বিরোধ হেতু গাজনিতে নির্বাচন মুলতুবি হয়ে যায় আসছে বছর অবধি। তাইওয়ানে আজ রবিবার উপকূলবর্তী জনপ্রিয় এক রেলপথে চলাচলকারী এক ট্রেন লাইনচ্যুত হলে তাতে কম হলেও মৃত্যু হয়েছে 17 ব্যক্তির, এতে আহত হয়েছে অপর 132 জন, জানিয়েছে তাইওয়ান রেলওয়ে প্রশাসন তাদের এক বিবৃতিতে। ট্রেনটিতে বগি ছিল মোট 8টি, সবকটি লাইনচ্যুত হয়। স্থানীয় সব সংবাদ সমাচারে বলা হয়, প্রায় 30-এর মতো যাত্রী জীবিত অবস্থায় লাইনচ্যুত বগির নিচে চাপা পড়ে থাকেন। তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলবর্তী ইয়াইলান কাউন্টিতে লাইনচ্যুত হয় পিউমা এক্সপ্রেস নামের ওই ট্রেনটি। ক্লান্ত, পরিশ্রান্ত, হতাশাগ্রস্ত কিছু সংখ্যক অভিবাসী আটকিয়ে পড়েন গুয়াতেমালার একটি ব্রিজের ওপর মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায়, এবং ওখান থেকেই তাঁরা স্থির করেন মেক্সিকোতে তারা গিয়ে উঠবেন সাঁতরিয়ে। অন্যেরা আবার $1 করে অর্থ ভাড়া দিয়ে বিশাল আকৃতির রবারের টায়ার দিয়ে তৈরি ভেলায় চড়ে কর্দমাক্ত জলরাশি পার হবার সিদ্ধান্ত নেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন ওয়াগনার রবার্টস।
ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং আমার সঙ্গে সরকার কবির উদ্দিন। আমরা দুজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.